বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তেলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا صدق الله العلي العظيم।
বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ রোববার 16 জুলাই, এক শ্রাবণ এবং ফার্সি 25 তীর। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 5:53। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.ir/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/parstoday বাংলা। এছাড়া আমাদের এই অনুষ্ঠান স্যাটেলাইট বাদর 5 অথবা ইরান স্যাটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে ঢাকা ও কলকাতা থেকে পাঠানো বার্তা শুনতে পাবেন। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন। ইহুদিবাদী ইসরায়েলের অভ্যন্তরীণ ব্যাপক গণ অসন্তোষ ও রাজনৈতিক অস্থিরতা সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এরপর বাংলাদেশে নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ ও বিএনপির বিপরীতমুখী এক দফা জনমনে নতুন আতঙ্ক, এ সম্পর্কে ঢাকা থেকে পাঠানো আরেকটি প্রতিবেদন শুনতে পাবেন। এরপর থাকবে তারুণ্যের শৃঙ্খলা সম্পর্কে দিক নির্দেশনামূলক ধারাবাহিক অনুষ্ঠান সোনালী সময়। এরপর থাকবে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণধর্মী অনুষ্ঠান কথাবার্তা। প্রান্তিক আয়োজনে রয়েছে সমাজ ও সভ্যতা নির্মাণে নারীর ভূমিকা সম্পর্কে সাপ্তাহিক অনুষ্ঠান নারী মানব ফুল। সবশেষে থাকবে সংক্ষিপ্ত সংবাদ। রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইরান সফরে পাক সেনা প্রধান জেনারেল আসিম মনির, পাকিস্তানের সঙ্গে সামরিক সহযোগিতা শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করল ইরান। সিরিয়ার আকাশসীমায় রাশিয়ার উপস্থিতির বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নিতে পারে আমেরিকা, জানাল মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন। বাংলাদেশে 1/11 কুশীলবরাই সংলাপ চাচ্ছে বলে তথ্যমন্ত্রীর দাবি, সরকার কিছু ব্যবসায়ীকে লোভ দেখাচ্ছে বলে বিএনপির অভিযোগ। এবং আগামী 5 মাসের মধ্যে ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল সরকারের পতন হবে দাবি করলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এমপি। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন। এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছে রেজওয়ান হোসেন। পাকিস্তানের সঙ্গে সামরিক সহযোগিতা শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেছে ইরান। তেহরান বলেছে ইরান ও পাকিস্তান নিজেদের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা শক্তিশালী করার মাধ্যমে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে পারে। ইরান সফররত পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মনির শনিবার তেহরানে ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে জেনারেল বাকেরি এ আহ্বান জানান। জেনারেল মনির একটি শক্তিশালী সামরিক প্রতিনিধি দল নিয়ে ইরান সফর করছেন। গত 9 জুলাই পাকিস্তানের সীমান্তবর্তী ইরানের সিস্তান বালুচিস্তান প্রদেশের রাজধানী জাহেদান শহরের একটি থানায় সন্ত্রাসী হামলায় 4 সশস্ত্র সন্ত্রাসী ও 2 ইরানি পুলিশ কর্মকর্তা নিহত হন। সিস্তান বেলুচিস্তান প্রদেশে মাঝে মধ্যেই সন্ত্রাসী হামলায় সামরিক ও বেসামরিক মানুষের প্রাণহানি ঘটে। এ বিষয়টি ইরানের জন্য তীব্র উদ্বেগের বিষয়ে পরিণত হয়েছে। সিরিয়ার আকাশসীমায় রাশিয়ার উপস্থিতির বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার কথা বিবেচনা করছে আমেরিকা। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে বলেছেন, সিরিয়ার আকাশে রাশিয়ার ক্রমবর্ধমান আগ্রাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে মার্কিন যুক্তরাষ্ট্র। পেন্টাগন এমন সময়ে এই ঘোষণা দিল যখন সিরিয়ার ভূমিতে সম্পূর্ণ অবৈধভাবে অবস্থান করছে মার্কিন সেনারা। জাতিসংঘ যেমন তাদেরকে সিরিয়ায় যেতে ম্যান্ডেট দেয়নি, তেমনি দামেস্ক সরকারও তাদেরকে আমন্ত্রণ জানায়নি। উল্টো সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকার মার্কিন সেনাদেরকে দেশটি ত্যাগ করার আহ্বান জানিয়ে আসছে। পক্ষান্তরে সিরিয়া সরকারের অনুরোধে সাড়া দিয়ে দেশটিতে সন্ত্রাসবিরোধী যুদ্ধ করতে সেনা পাঠিয়েছে মস্কো। এপিকে দেয়ার সাক্ষাৎকারে পেন্টাগনের ওই কর্মকর্তা অবশ্য একথা খোলাসা করেনি যে রাশিয়ার বিরুদ্ধে ঠিক কী ধরনের ব্যবস্থা নেওয়া হতে পারে। ইসরায়েলে নেতানিয়াহুর বিচারিক সংস্কারের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তীব্র থেকে তীব্রতর হচ্ছে। ইহুদিবাদী পত্রিকা হারেজ এক প্রতিবেদনে আরও লিখেছে, গত কয়েক মাস ধরে অধিকৃত ফিলিস্তিনের উত্তর থেকে দক্ষিণে কয়েক ডজন শহর নেতানিয়াহুর অতি ডানপন্থীদের বিরুদ্ধে বিক্ষোভে মুখরিত ছিল। এসব শহরের মধ্যে তেল আবিব, হাইফা, অধিকৃত জেরুজালেম, বেইর আসাবা, রিশন, লেজিয়ন এবং হার্জলিয়া অন্যতম। বিক্ষুব্ধ ইসরায়েলিরা নেতানিয়াহুর মন্ত্রিসভা ও ইহুদিবাদী শাসকের বিচার বিভাগীয় সংস্কার বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। আল মায়াদিন নেটওয়ার্ক আরও জানিয়েছে, ইহুদিবাদী সংবাদপত্র হারেজ আজ এক প্রতিবেদনে লিখেছে, নেতানিয়াহুর মন্ত্রিসভার উপর চাপ সৃষ্টি করার জন্য ইহুদি বসতি স্থাপনকারীরা ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে। নেতানিয়াহুর মন্ত্রিসভার উপর চাপ বৃদ্ধির ফলে অধিকৃত ফিলিস্তিনের পরিস্থিতি এখন ব্যাঘাত থেকে প্যারালাইসিসে পরিণত হয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টে 22 মিটার ব্যান্ডে। বাংলাদেশের রাজনৈতিক অচলাবস্থা নিরসনে সংলাপ আয়োজনের ব্যাপারে বিদেশিরা কিছু বলেনি, বরং 1/11 কুশীলবরায় রাজনৈতিক সংলাপ চাচ্ছে বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এদিকে সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে কিছু ব্যবসায়ীকে বিনিয়োগের লোভ দেখানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা আব্দুস সালাম। এ সম্পর্কে বিস্তারিত বলছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
সংলাপ নিয়ে বিদেশিরা কিছু বলেনি, 1/11 কুশীলবরায় রাজনৈতিক সংলাপ চাচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আজ রোববার সকালে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় তথ্যমন্ত্রী বলেন, দেশ চলবে সংবিধান ও জনগণের প্রত্যাশা অনুযায়ী, অন্য কারো প্রত্যাশা কিংবা প্রেসক্রিপশনে নয়। ইইউ প্রতিনিধিরা দেশের আইন ও সংবিধানের আলোকে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন চেয়েছেন।
বাংলাদেশের মানুষ আর কখনো সেই ধরনের সরকার প্রতিষ্ঠা করার সুযোগ কাউকে করে দিবে না। রিমার্কস একটি কথা বলেছে, তারা দেশের আইন এবং সংবিধানের আলোকে তারা দেশে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন চায়।
এদিকে সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে কিছু ব্যবসায়ীরা বিনিয়োগের লোভ দেখাচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। আজ রোববার সকালে নয়াপল্টনা দলের কেন্দ্রীয় কার্যালয়ে 18 এবং 19 জুলাই বিএনপির পদযাত্রা কর্মসূচির লিফলেট বিতরণকালে এই মন্তব্য করেন তিনি। আব্দুস সালাম বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থেকে আবার জোর করে নির্বাচন করতে চায়, কিন্তু দেশের জনগণ তা কখনো মেনে নেবেন না।
ব্যবসায়ীরাই আজকের এই সরকারের পেছনে ইনভেস্ট করছে টাকা পয়সা দিয়ে, ওই লুটপাটের টাকা দিয়ে, যাতে আবার এই সরকারকে ক্ষমতায় টিকে রাখা যায়।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন আমাদের প্রতিনিধি। ভারত ও সংযুক্ত আরব আমিরাত তাদের মধ্যকার বাণিজ্যিক লেনদেন মার্কিন ডলারের পরিবর্তে নিজস্ব মুদ্রায় করার লক্ষ্যে একটি চুক্তিতে সই করেছে। শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আবুধাবি সফরের সময় এই চুক্তি সই হয়। মোদি ফ্রান্স সফর শেষে নয়াদিল্লিতে ফেরার পথে আবুধাবিতে সংক্ষিপ্ত যাত্রা বিরতি করেন। এ সময় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এবং সেন্ট্রাল ব্যাংক অফ ইউএই গভর্নররা ভারতীয় রুপি ও সংযুক্ত আরব আমিরাতের দিরহাম ব্যবহার করে দ্বিপক্ষীয় বাণিজ্যিক লেনদেন করার চুক্তিতে সই করেন। চুক্তি সইয়ের অনুষ্ঠানে নরেন্দ্র মোদীর পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান উপস্থিত ছিলেন। আগামী 5 মাসের মধ্যে ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল সরকারের পতন হবে বলে দাবি করেছেন দেশটির কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এমপি। তিনি অভিযোগ করেছেন, পশ্চিমবঙ্গে সাম্প্রতিক পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক কারচুপি করেছে তৃণমূল কংগ্রেস। বিস্তারিত জানাচ্ছেন আমাদের কলকাতা প্রতিনিধি আব্দুল হাকিম।
ভারতের কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এমপি পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল সরকার সম্পর্কে ভবিষ্যৎবাণী করে বলেছেন, আগামী পাঁচ মাসের মধ্যে এই সরকার পড়ে যাবে। গতকাল শনিবার সন্ধ্যায় দলীয় এক কর্মসূচিতে বক্তব্য রাখার সময় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও বিজেপি নেতা শান্তনু ঠাকুর এ সংক্রান্ত মন্তব্য করেন।
এরা ভেবে নিয়েছে যে এরা চিরস্থায়ী, কখনোই এরা চিরস্থায়ী নয়। আগামী পাঁচ মাসের মধ্যে যে সরকার পড়ে যাবে আমি গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি, আগামী পাঁচ মাসের মধ্যে যে সরকার থাকবে না সেরকম পরিস্থিতি হয়ে গেছে।
এ প্রসঙ্গে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল নেতা ও বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, আগামী পাঁচ ছয় মাসের মধ্যে লোকসভা নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে যাবে, তখন নামের পাশে লেখা থাকবে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, উনি ভুলভাল বলে গণমাধ্যমে ভেসে থাকার চেষ্টা করছেন। অন্যদিকে আজ রোববার রাজ্যের শেষ প্রতিমন্ত্রী ও তৃণমূল নেতা পার্থ ভৌমিক দলীয় এক কর্মসূচিতে বক্তব্য রাখার সময় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরকে কটাক্ষ করে বলেন, শান্তনু ঠাকুর পঞ্চায়েত নির্বাচনে নিজের বুথে 250 ভোটে হেরেছেন, আগামী লোকসভা নির্বাচনে যেন প্রত্যেক বুথে 250 করে ভোটে হারে সেই ব্যবস্থা করা হবে বলে মন্তব্য করেন শেষ মন্ত্রী পার্থ ভৌমিক। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। আফগানিস্তানের উপর 20 বছরের দখলদারিত্বের সময় আমেরিকা যে নিষিদ্ধ গুচ্ছবোমা ব্যবহার করেছে তার বিস্ফোরণে এখনও বহু নিরাপরাধ মানুষের প্রাণহানি ঘটছে। আফগানিস্তানের মাঠে ঘাটে পথে প্রান্তরে পড়ে থাকা অবিস্ফোরিত হাজার হাজার গুচ্ছবোমা স্থানীয় বেসামরিক নাগরিকদের জন্য মৃত্যু ফাঁদ হিসেবে কাজ করছে। বর্তমানে আফগানিস্তানে নিবন্ধিত পঙ্গু মানুষের সংখ্যা 1,95,000। মার্কিন নেতৃত্বাধীন 20 বছরের দখলদারিত্বের সময় নিক্ষিপ্ত গুচ্ছবোমা অথবা মার্কিন ড্রোন হামলায় হতভাগ্য এসব মানুষ চিরকালের জন্য পঙ্গু হয়ে যায়। আফগানিস্তানের শহীদ ও পঙ্গু বিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে শনিবার চীনের চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক বা CGTN এই খবর জানিয়েছে। মার্কিন সেনারা 2001 সালের শেষ দিকে তালেবান সরকারকে উৎখাতের লক্ষ্যে আফগানিস্তানে আগ্রাসন চালায়। ওই আগ্রাসনের প্রথম 3 বছরে দারিদ্র পীড়িত দেশটির বিভিন্ন অঞ্চলে অন্তত 1,500 গুচ্ছবোমা নিক্ষেপ করা হয়। ক্রিমিয়া প্রজাতন্ত্রের বন্দরনগরী সেভাস্তোপোলে ইউক্রেনের একটি সন্ত্রাসী হামলা প্রতিহত করার দাবি করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, সেভাস্তোপোলে হামলা চালানোর জন্য ইউক্রেন আকাশপথে এবং পানির নিচ দিয়ে বেশ কয়েকটি ড্রোন পাঠিয়েছিল যেগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে। ওই মন্ত্রণালয় আজ টেলিগ্রাম অ্যাপে প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, রুশ সেনারা ইউক্রেনের কয়েকটি লক্ষ্যবস্তুতে পাল্টা হামলাও চালিয়েছে। বিবৃতিতে বলা হয়, কিয়েভ সরকার 7টি আকাশ ড্রোন, 2টি নৌ ড্রোন পাঠিয়ে ক্রিমিয়া উপত্যকার সেভাস্তোপোলের কাছে হামলা চালাতে চেয়েছিল, কিন্তু হামলাটি নস্যাৎ করে দেওয়া হয়েছে। হামলায় রাশিয়ার জানমালের কোনো ক্ষতি হয়নি বলে বিবৃতিতে জানানো হয়েছে। এদিকে রাশিয়ার হাত থেকে ক্রিমিয়া প্রজাতন্ত্র পুনরুদ্ধার করতে চাইলে ইউক্রেনের লাখ লাখ সেনা মারা পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাবেক উপদেষ্টা অ্যালেক্সি অ্যারেস্টোভিচ। তিনি রুশ সাংবাদিক ইউলিয়া লেতিনিনাকে দেয়া সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। অ্যারেস্টোভিচ বলেন, সামরিক উপায়ে ক্রিমিয়া দখল করার প্রচেষ্টা চালালে কিয়েভকে চড়া মূল্য দিতে হবে। তিনি বলেন, ক্রিমিয়ায় হামলা চালালে ইউক্রেনের প্রায় 2 লাখ সেনার জীবন চলে যেতে পারে এবং দেশটির অর্থনীতি পুরোপুরি ধ্বংস হয়ে যেতে পারে। জেলেনস্কির এই সাবেক উপদেষ্টা বলেন, ইউক্রেন এরই মধ্যে তার পশ্চিমা পৃষ্ঠপোষকদের উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়েছে। রাশিয়ার বিদেশি ভাষার নিউজ চ্যানেল রাশা টুডে বা আরটির প্রধান সম্পাদক মার্গারিটা সিমোনিয়ানকে হত্যার প্রচেষ্টা নস্যাৎ করে দিয়েছে রুশ ফেডারেল গোয়েন্দা সংস্থা FSB। সংস্থাটির গণমাধ্যম অধিদপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, ইউক্রেনের গোয়েন্দা সংস্থা সিমোনিয়ানকে হত্যা করতে চেয়েছিল। FSB বার্তা সংস্থা তাসকে জানিয়েছে, ইউক্রেনের গোয়েন্দা সংস্থা আরটির প্রধান সম্পাদকের পাশাপাশি তার সহকর্মী সেনিয়া সোবচেককে হত্যা করতে মস্কোয় ঘাতক বাহিনী পাঠিয়েছিল। ইউক্রেনের নিউ নাজি প্যারাগ্রাফ 88 গ্রুপ ওই হত্যাকাণ্ড চালানোর দায়িত্ব পেয়েছিল বলে বার্তা সংস্থা তাস জানিয়েছে। এটি বলেছে এফএসবির কর্মকর্তারা ইউক্রেনের ওই গ্রুপের একটি দলকে মস্কো থেকে আটক করেছে। আটক এজেন্টরা জিজ্ঞাসাবাদের জানিয়েছেন তাদেরকে প্রতিটি হত্যাকাণ্ডের জন্য কিয়েভের পক্ষ থেকে 15 লাখ রুবল করে পুরস্কার দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানে এই পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসেন। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইহুদিবাদী ইসরায়েলের সংবাদ মাধ্যম গতকাল খবর দিয়েছে এই অবৈধ সরকারের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তেল আবিবের কাছে সেবা চিকিৎসা কেন্দ্রের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। এ সম্পর্কে এখন শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন বাবুল আখতার।
ইহুদিবাদী ইসরায়েলের সংবাদ মাধ্যম গতকাল শনিবার সন্ধ্যায় জানিয়েছে যে এই অবৈধ সরকারের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তেল আবিবের কাছে তেল হাসামার এলাকায় অবস্থিত সেবা চিকিৎসা কেন্দ্রের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। ওয়াল্লা নিউজের মতে নেতানিয়াহু তার বাড়িতে অবস্থানকালে স্বল্প সময়ের জন্য জ্ঞান হারানোর পর তাকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। একই সময়ে ইহুদিবাদী টিভি চ্যানেল 12 জানিয়েছে চিকিৎসকদের পরামর্শ অনুসারে বেনিয়ামিন নেতানিয়াহু সেবা হাসপাতালের হৃদরোগ চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকবেন এবং এ কারণে রোববারের সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠক বাতিল করা হয়েছে এবং সোমবার পর্যন্ত তা স্থগিত করা হয়েছে। যাই হোক, নেতানিয়াহু হাসপাতাল থেকে একটি ভিডিও বার্তায় বলেছেন যে তিনি গতকাল টুপি ছাড়া এবং সূর্যের নিচে পানি ছাড়াই কাটিয়েছেন, সে কারণেই তিনি হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছেন। নেতানিয়াহুর অসুস্থতা যে কারণে সংবাদ মাধ্যমে এসেছে তা মূলত নেতানিয়াহুর নতুন মন্ত্রিসভা গঠনের পর অধিকৃত ফিলিস্তিনকে নিয়ে বিশেষ এবং নজিরবিহীন রাজনৈতিক ও নিরাপত্তা সংকটের কারণে। মূলত অধিকৃত ফিলিস্তিন ইস্যুতে ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে নতুন সংকট তৈরি করেছে, আর এ বিষয়টি স্বাভাবিকভাবেই নেতানিয়াহুর উপর তীব্র চাপ সৃষ্টি করেছে, যদিও তিনি তা নিজের ওপর না আনার চেষ্টা করছেন বা তা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। নেতানিয়াহুর নতুন মন্ত্রিসভা গঠনের আগে থেকেই দেশটিতে নজিরবিহীন অভ্যন্তরীণ বিক্ষোভ চলে আসে। এর ধারাবাহিকতায় গতকাল শনিবার সন্ধ্যায় দখলকৃত অঞ্চলের কয়েক হাজার অধিবাসী নেতানিয়াহুর সরকার এবং তার চরমপন্থী নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাস্তায় নেমে আসে। নেতানিয়াহুর মন্ত্রিসভা যে পরিকল্পনা বাস্তবায়ন করতে চায় তাতে ইহুদিবাদী শাসকের বিচার ব্যবস্থার ক্ষমতা হ্রাস করা হবে এবং নির্বাহী ও আইন বিভাগের ক্ষমতা ও অবস্থানকে শক্তিশালী করা হবে। এই পরিকল্পনা এই শাসন ব্যবস্থার বিচার ব্যবস্থাকে দুর্বল করবে। অন্যদিকে নেতানিয়াহুর সরকার দাবি করে আসে যে এই সংস্কারগুলো সংসদ এবং বিচারিক প্রতিষ্ঠানের ক্ষমতার ভারসাম্য বজায় রাখার জন্য প্রয়োজনীয়। কিন্তু বিক্ষোভকারীরা অভিযোগ করে আসছেন যে প্রস্তাবিত সংস্কারগুলো সুপ্রিম কোর্টের ক্ষমতা হ্রাস করবে এবং রাজনীতিবিদদের বিচারক বাছে আরও বেশি কর্তৃত্ব দেবে। বিক্ষোভকারীরা বলছেন যে নেতানিয়াহু বিচার বিভাগকে দুর্বল করে দুর্নীতির অভিযোগ থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করছেন। তারা আরও অভিযোগ করেছেন যে নেতানিয়াহুর প্রস্তাবিত সংস্কার দুর্নীতির মামলায় তার বিরুদ্ধে মামলা এড়াতে সহজ করতে পারে। প্রধানমন্ত্রী হিসেবে তার মেয়াদকালে নেতানিয়াহু ঘুষ, জালিয়াতি এবং জনগণের বিশ্বাস ভঙ্গ সহ অসংখ্য দুর্নীতির অভিযোগের মুখোমুখি হয়েছেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.ir/pn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছি দৃষ্টিপাতে। এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশে জাতীয় নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে উদ্বেগ উৎকণ্ঠা। আক্রমণাত্মক হচ্ছে রাজনৈতিক দলগুলো। এ সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
বাংলাদেশে জাতীয় নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে উদ্বেগ উৎকণ্ঠা। আক্রমণাত্মক হচ্ছে রাজনৈতিক দলগুলো, সমাবেশ পাল্টা সমাবেশ করে নিজেদের পেশে শক্তি জানান দিতে মরিয়া তারা। সম্প্রতি সমাবেশ থেকে পাল্টা পাল্টি দফা ঘোষণা করে প্রধান দুটি দল আওয়ামী লীগ ও বিএনপি। বিপরীতমুখী এক দফা ঘোষণায় জনমনেও দেখা দিয়েছে শঙ্কা। যদিও আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে উত্তপ্ত এখন রাজনীতির মাঠ। একদিকে নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে সরকার পতনের এক দফা আন্দোলনের নতুন যাত্রা ঘোষণা করেছে বিএনপি, অপরদিকে সংবিধান অনুযায়ী নির্বাচন করতে অনড় অবস্থানে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। দেশের এই প্রধান দুই রাজনৈতিক দলের বিপরীতমুখী এক দফা নিয়ে জনমনে এখন উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর আব্দুর রাজ্জাক খান মনে করেন, সার দেওয়ার মানসিকতা নিয়ে এই দুই দলকেই এগিয়ে আসতে হবে। সহিংসতা মুক্ত নির্বাচনের কোনো বিকল্প নেই।
বিএনপি নির্বাচন বর্জন করে তাদের নিজেরই ক্ষতি করছেন, নিজের পায়ে কুড়াল মারছে। যদি দুটো দল, একজন বলবেন যে তাদের অধীনে নির্বাচন হবে, আরেকজন বলবে যে ক্যারটেকার, আরেক দল বলবে ক্যারটেকার সরকারের অধীনে নির্বাচন হবে, এটা তো কোনো সমাধান নয়।
আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর হারুনা রশিদ বলেন, দেশের জনগণ ও গণতন্ত্রের জন্য কল্যাণকর স্থিতিশীল রাজনৈতিক অবস্থা নিশ্চিতের কথা ভেবেই আলোচনার ব্যবস্থা করতে হবে। তবে নির্বাচন ঘিরে সামনের দিনগুলোতে দুই দলের অবস্থানই বলে দেবে সমাধানের পথ কোন দিকে।
বিএনপি কোনো ধরনের সন্ত্রাস নৈরাজ্যকর অবস্থার মধ্যে না গিয়ে বরং ধীরে স্থিরভাবে গণতান্ত্রিক পন্থায় যে নির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়েই কিন্তু তাকে পথ চলতে হবে, অগ্রসরতে হবে।
এদিকে সুষ্ঠু নির্বাচনের জন্য জনগণের স্বার্থে বড় দুই দলকে বিপরীতমুখী অবস্থান থেকে সরে আসা জরুরি বলে মনে করছেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। আজ রোববার গুলশানে ইউ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদের কাছে বর্তমান সাংবিধানিক প্রক্রিয়ায় সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে আপত্তি জানিয়েছেন বদিউল আলম মজুমদার।
যে জনগণের স্বার্থে, জনগণের কল্যাণে, আমাদের ভবিষ্যৎ বংশধরদের স্বার্থে, আমাদের রাষ্ট্রের নিরাপত্তা, জনগণের নিরাপত্তার খাতিরে তারা যেন যেটাই কোনো একটা নির্দিষ্ট ফর্মুলা হইতে হবে না, যেই যেইভাবেই একটা পদ্ধতি তারা করবে, পদ্ধতির ব্যাপারে একমত হবে, যাতে সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
নিজেকে চেনার জন্য প্রয়োজন আত্মনিমগ্নতা, কিন্তু চলমান জীবনের গতি বিঘ্নিত হবার চিন্তা মগ্ন চৈতন্যের পথে প্রধান বাধা। এই বাধা দূর করতে পারে বই পড়ার অভ্যাস। আসুন নিজেকে জানতে বই পড়ি। আর হ্যাঁ, রেডিও তেহরানের ওয়েবসাইট একটি খোলা বইয়ের মতো, পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন।
অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাপ্তাহিক আয়োজন সোনালী সময়।
সোনালী সময়,
শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। যৌবনকাল ও যৌবনের মেধা এবং এর নানা সুবিধা ও শক্তিকে যথাযথভাবে কাজে লাগানোর গুরুত্ব আর এ সংক্রান্ত কৌশল বিষয়ক ধারাবাহিক অনুষ্ঠান সোনালী সময়ের ১১তম পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ
এবং আমি আক্তার জাহান।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
পশ্চিমা সমাজবিদদেরও অনেকেই আজ বুঝতে পেরেছেন যে মানুষের জীবনে আনন্দ ও তৃপ্তিকে স্থায়ী করতে হলে আধ্যাত্মিকতার চর্চা জরুরি, তা না হলে মানুষের আত্মা হয়ে পড়বে শুষ্ক ও শীতল। একমাত্র আধ্যাত্মিক মূল্যবোধের অভাবের কারণেই পাশ্চাত্যে বেড়ে যাচ্ছে যৌন অনাচার সহ নানা ধরনের অপরাধ, ভেঙে পড়ছে পরিবার এবং যুব সমাজ, দ্বারস্থ হচ্ছে মদ ও মাদকাসক্তির মতো নানা কলুষিত আনন্দে। আল্লাহর স্মরণ, প্রার্থনা বা এবাদত থেকে দূরে থাকা, বিশেষ করে নামাজ থেকে দূরে থাকা মুসলিম যুব সমাজও অনেকটা একই ধরনের সংকটের শিকার হতে বাধ্য। নামাজ মানুষকে ডাকে সব ধরনের কল্যাণ ও মহতি গুণগুলোর দিকে। নামাজ মানুষকে পরিচিত করে তৌহিদের প্রেরণার সঙ্গে। নামাজবিহীন জীবন যেন সূর্যহীন শুকনো মরুভূমি বা প্রান্তর কিংবা আলোহীন ঘর অথবা জীবনের স্পন্দনহীন বসতি। আর যে দ্বারস্থ হয়েছে নামাজের, সে পেয়েছে জীবনের চিরস্থায়ী সম্পদ ও সৌভাগ্য। নামাজ বিশ্বাসের জন্য আল্লাহর সঙ্গে সাক্ষাৎ বা মেরাজের সমতুল্য।
নবী রাসূলগণ নামাজের মাধ্যমে তৌহিদের সৌরভ ও আল্লাহর স্মরণকে ছড়িয়ে দিয়েছেন সারা বিশ্বে। নামাজের মাধ্যমে তারা আল্লাহর নৈকট্য পেতেন এবং পেতেন আত্মিক প্রশান্তি। মনোবিজ্ঞানীদের মতে, বয়সন্ধি ও যৌবনকালে ধর্মীয় অনুভূতি এবং ধর্মীয় নৈতিক প্রবণতার বিকাশ ঘটে। মরিস ডেভস, যিনি মনস্তত্ত্ব বিজ্ঞানে ব্যাপক গবেষণা করেছেন, তিনি বলেছেন, বয়সন্ধিকাল এবং যৌবনের সময় এক ধরনের ধর্মীয় জাগরণ দেখা যায়। এমনকি যারা আগে ধর্মীয় বিষয়গুলো মেনে চলেন না, তাদের মধ্যেও এই জাগরণ দেখা যায়। তার মতে, বিষয়টি যুব বয়সী ও তরুণদের ব্যক্তিত্ব বিকাশের অংশ।
চিন্তা জগৎ নিয়ে যুব সমাজের মধ্যে টেনশন বা অস্থিরতা কাজ করে। তাদেরকে প্রশান্ত ও সুস্থির করার অন্যতম মহা ঔষধ হল নামাজ। নামাজ খোদাই রহমতের চাবি। নামাজ অসংখ্য আধ্যাত্মিক কল্যাণের আধার। বাহ্যিক ও আত্মিক শর্তগুলো মেনে নামাজ আদায় করা হলে মানুষের মনের অস্থিরতাগুলো দূর হয় এবং তার আত্মা হয় প্রশান্ত ও জ্যোতির্ময়। নামাজ আল্লাহর প্রতি স্মরণ বা মনোযোগ বারবার কেন্দ্রীভূত করারও অন্যতম মাধ্যম। আল্লাহর সঙ্গে আত্মার বন্ধন গড়ে দেয় নামাজ। মনোযোগ কেন্দ্রীভূত করার এই অভ্যাস জীবনের অন্য অনেক কিছুতেও কাজে লাগে। তরুণ ও যুব সমাজকে নামাজের প্রতি আগ্রহী করার ক্ষেত্রে ভূমিকা রাখে পরিবার, স্কুল ও গণমাধ্যম। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল তারা যাতে নামাজের মাধ্যমে সত্যিকার অর্থেই আত্মিক আনন্দ বা তৃপ্তি পায় সেই পরিবেশ গড়ে তুলতে হবে। নামাজকে উপস্থাপন করতে হবে একান্ত ঘনিষ্ঠ বিষয় হিসেবে।
দোয়া ও নামাজ বুদ্ধিবৃত্তিক আনন্দের জগৎকে খুলে দেয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সে আমলই সবচেয়ে প্রিয় যা অল্প হলেও নিয়মিত চর্চা করা হয় বা অব্যাহত রাখা হয়। নামাজ উদাসীনতার জগৎ, লোভ লালসা ও আমিত্বকে জাহির করার পরিবেশ থেকে নামাজের হৃদয়কে আবারও আল্লাহর সঙ্গে সংযুক্ত করে তাতে সজীবতা এনে দেয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের যুগে কোনো এক যুবক মসজিদে অনুষ্ঠিত নামাজের জামাতের নিয়মিত সদস্য হওয়া সত্ত্বেও নানা পাপ ও অনাচারে জড়িয়ে পড়ে। ফলে একদিন সাহাবীরা তার উপর বেশ চটে যান। এই যুবক যাতে আর মসজিদে আসতে না পারে, তারা সেই ব্যবস্থা নিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি আহ্বান জানান। মহানবী এই আহ্বান শুনে বেশ কষ্ট পেলেন। তিনি সাহাবীদের বললেন, একদিন এই নামাজই তাকে মুক্তি দেবে।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাঁর ইবাদতে লিপ্ত যুবকদের ভালোবাসেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, বিচার দিবসে মানুষকে প্রশ্ন করা হবে, যৌবনকালকে কিভাবে ব্যবহার করেছ।
পার্থিব তৃপ্তির বিষয়গুলো এমন যে তা পাবার পর সেই বিষয়ের প্রতি আর তেমন একটা আগ্রহ থাকে না, কিন্তু আধ্যাত্মিক আনন্দ হলো এমন অপরিসীম যে মানুষ কখনো তাতে পরিপূর্ণ তৃপ্তির আনন্দ পায় না। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল ওজমা খামেনির মতে, মনোযোগপূর্ণ নামাজ যুব বয়সীদের দেয় অপার আত্মিক আনন্দ, এতে তাদের হৃদয় হয় আলোকিত। আর এমন অবস্থা বেশিরভাগ ক্ষেত্রে যুব বয়সেই দেখা যায়। মনোযোগপূর্ণ নামাজে মানুষ এমন অনন্য তৃপ্তি পায় যে বস্তুগত কোনো কিছুতেই তা পাওয়া যায় না। এ ধরনের নামাজের তৃপ্তি বা আনন্দে মন কখনো পরিপূর্ণ তুষ্ট হয় না, বরং আধ্যাত্মিক এই আনন্দের তৃষ্ণা সবসময় অতৃপ্তই থেকে যায়।
সাবেক ক্যাথলিক খ্রিস্টান ও অস্ট্রেলীয় নওমুসলিম জেন জ্যাকসন ক্যাথলিক ধর্মতত্ত্ব কলেজে পড়াশোনা করা সত্ত্বেও জীবনে এক ধরনের শূন্যতা ও অর্থহীনতা উপলব্ধি করতেন। ফলে জীবন পদ্ধতি পরিবর্তনের আশা নিয়ে তিনি ইসলাম ধর্ম সহ নানা ধর্ম নিয়ে পড়াশোনা শুরু করেন। তার গবেষণায় তিনি ইসলামকে পরিপূর্ণ ধর্ম হিসেবে দেখতে পেলেন। ফলে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হন। আর নামাজি হয়ে পড়ে তার জীবনের সবচেয়ে বড় ধর্মীয় অভিজ্ঞতা। তিনি বলেছেন, জীবনে প্রথমবার নামাজ পড়তে গিয়ে যখন রুকুতে গেলাম, তখন স্রষ্টা তথা আল্লাহর সঙ্গে সম্পর্কের এক মনোরম অনুভূতি অনুভব করলাম এবং আমার চোখে পানি চলে এলো। মুসলমান হওয়ার পর থেকে দিনকে দিন নামাজের গুরুত্ব বা মূল্য আমার কাছে ক্রমেই বেশি সুস্পষ্ট হয়ে উঠছে। বুঝতে পারলাম যে নামাজ আল্লাহর সঙ্গে সম্পর্ক ও অঙ্গীকারগুলোকে জোরদার করে। জ্যাকসন আরো বলেছেন,
নামাজ আল্লাহর সঙ্গে নিয়মিত কথোপকথনের পথ খুলে দেয় এবং নামাজই ক্রমেই আল্লাহর পরিচয় সংক্রান্ত জ্ঞান অর্জন করতে থাকেন বেশি মাত্রায়। আর এসব জ্ঞানে নামাজি দক্ষ হয়ে ওঠেন। নামাজ দিন রাত তাকে আল্লাহকে স্মরণ করতে ও আল্লাহর প্রতি মনোযোগী হতে বাধ্য করে। নামাজ বিশ্বজগতে মানুষের অবস্থানকে তার কাছে তুলে ধরে এবং তাকে এটা স্মরণ করিয়ে দেয় যে সে আল্লাহর সৃষ্টিকুলের সদস্য। তো শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে সোনালি সময় শীর্ষক আজকের আলোচনা এখানে ইতি টানছি।
শ্রোতা বন্ধুরা, আগামী পর্বগুলোতেও আপনাদের সঙ্গ পাবার প্রত্যাশা রইল।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবার রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা ভালো আছেন। আজ 16 জুলাই রোববারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় চান ব্যবসায়ীরা। প্রথম আলো, আরপিও নিয়ে অস্পষ্টতা দূর করতে চায় ইসি ইত্তেফাক। যুগান্তরের খবর, ব্যক্তিগত তথ্য ফাঁসের ঘটনায় বিএনপির 10 প্রস্তাবনা। ফেসবুকে বন্ধুত্ব করে 5 কোটি টাকা হাতিয়ে নেয় চক্র, কালের কণ্ঠ। ডেঙ্গু কেড়ে নিল আইডিয়াল ছাত্রের প্রাণ, মানব জমিন। রাজনৈতিক দলের নিবন্ধন পেতে যাচ্ছে বিএনএম এবং বিএসপি, ডেইলি স্টার বাংলা, কলকাতা শিরোনাম। নবান্ন রাজভবন নতুন দ্বন্দ্ব, আনন্দবাজার পত্রিকা। নো ভোট টু মমতা, বলুন নওশাদ, ভাঙড়ে যাওয়ার বার্তা শুভেন্দু, সংবাদ প্রতিদিন। শাসকের ভোট সন্ত্রাসের সাক্ষী, রাজ্যের 200 বিধ্বস্ত বিদ্যালয়, গণশক্তি। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত।
সংকট মধ্যস্থতাকারীর আছে শর্তের জাল, সংলাপ চায় আওয়ামী লীগ বিএনপি, যুগান্তরের শিরোনাম এটি। সংক্ষেপে মূল বিষয়বস্তু এমন, দুই দল অনড় অবস্থান থেকে সরে এলে খুলতে পারে সংলাপের দরজা, উদ্যোগ নিতে হবে ক্ষমতাসীনদের। বিস্তারিত খবরে লেখা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনের কয়েক মাস বাকি, কিন্তু ভোট কোন সরকারের অধীনে হবে তা এখনো সুরাহা হয়নি। সংকট নিরসনে পর্দার ভেতরে ও বাইরে দেশি বিদেশি নানা মহলের তাগিদ ও তৎপরতার সংলাপের ক্ষেত্র ধীরে ধীরে প্রস্তুত হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, বড় দুই দল আওয়ামী লীগ ও বিএনপি শর্তের বেড়াজালে তা আটকে আছে। সংলাপ আয়োজনে আস্থার অভাব রয়েছে মধ্যস্থতাকারী নিয়েও। আওয়ামী লীগ ও বিএনপি এই অনড় অবস্থান থেকে সরে এলে শীঘ্রই খুলতে পারে সংলাপের দরজা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংকট নিরসনে আলোচনার বিকল্প নেই, তাদেরই সংলাপে বসার উদ্যোগ নিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় চান ব্যবসায়ীরা, প্রথম আলোর এ শিরোনামের খবরে লেখা হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় দেখতে চান দেশের শীর্ষ ব্যবসায়ীরা। তারা বলেছেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতেই ভবিষ্যতেও শেখ হাসিনার সরকার দরকার। শনিবার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI আয়োজিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ব্যবসায়ীদের করণীয় শীর্ষক সম্মেলনে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী সংগঠনের নেতারা ও শিল্প উদ্যোক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে সব মিলিয়ে 31 জন ব্যবসায়ী বক্তব্য দেন। তাদের বেশিরভাগ সরাসরি বলেছেন, আগামী মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে চান তাঁরা। চিকিৎসক নুসরাত জীবিত না মৃত? প্রথম আলো পত্রিকার এ খবরে লেখা হয়েছে, 2007 সালের 8 সেপ্টেম্বর হাসপাতাল থেকে বাসার উদ্দেশ্যে বের হন ডাক্তার নুসরাত, এরপর আর তাকে পাওয়া যায়নি। ঘটনাটি 15.5 বছর আগের। হাসপাতাল থেকে বাসায় ফেরার পথে নিখোঁজ হন চট্টগ্রামের এক নারী চিকিৎসক। এরপর মামলা, তদন্ত, কত কিছুই হলো, কিন্তু সেই চিকিৎসকের আর খোঁজ মেলেনি। থানা, পুলিশ, আদালত ঘুরতে ঘুরতে ক্লান্ত বাবা, তবু আশা যদি কোনো খোঁজ পাওয়া যায়। ওই চিকিৎসকের নাম নুসরাত আলম। নিখোঁজ হওয়ার সময় তার বয়স ছিল 26 বছর। তার বাবা নুরুল আলম ভূঁইয়ার ভাষ্যে, জলজ্যান্ত মেয়েটিকে পাওয়াই গেল না, পুলিশ কিছুই করতে পারেনি। জীবিত না মৃত সেটাও জানি না, মারা গেলে অন্তত কবরটা দেখিয়ে দেন। ফেসবুকে বন্ধুত্ব করে 5 কোটি টাকা হাতিয়ে নেয় চক্র, কালের কণ্ঠের এ শিরোনামের খবরে লেখা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে 5 কোটি টাকার বেশি টাকা হাতিয়ে নিয়েছে একটি সংঘবদ্ধ চক্র। বাংলাদেশি অপরাধী চক্রের সঙ্গে দুই বিদেশি মিলে গত কয়েক বছরে এই টাকা হাতিয়ে নেয়। প্রতারণার অভিযোগে রাজধানী ঢাকার রামপুরা থানায় করা মামলা তদন্ত করে এমন তথ্য পেয়েছে অপরাধ তদন্ত বিভাগ। দীর্ঘ তদন্তের পর এই মামলায় গ্রেপ্তার হওয়া দুই নাইজেরিয়ান সহ 13 জনকে আসামি করে সম্প্রতি আদালতে অভিযোগপত্র দেন সিআইডির পরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান। অভিযোগপত্রে তিনি প্রতারণার এসব তথ্য তুলে ধরেন। এবারে কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। এবার আরবেও কাজ করবে ভারতের ইউপিআই, দেশীয় মুদ্রার পরিসর বাড়াতে চুক্তি দুই দেশের। সংবাদ প্রতিদিন পত্রিকার এ খবরে লেখা হয়েছে, ভারতীয় রিজার্ভ ব্যাংকের সঙ্গে ঐতিহাসিক চুক্তি করল সংযুক্ত আরব আমির শাহির সেন্ট্রাল ব্যাংক। সীমান্ত পেরিয়েও ভারত ও আরবের মুদ্রা ব্যবহার করে ডিজিটাল লেনদেন করার জন্য মৌ চুক্তি করেন দুই দেশের ব্যাংকের প্রধান। শনিবারেই আরবে পৌঁছেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাঁর সামনেই এই চুক্তি স্বাক্ষরিত হয়। প্রসঙ্গত, কয়েকদিন আগেই ফ্রান্সেও ভারতের ইউপিআই ব্যবস্থা চালু করার কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী 5 মাসের মধ্যে সরকার পড়ে যাবে, বিস্ফোরক দাবি শান্তনুর। সংবাদ প্রতিদিন পত্রিকার এ খবরে লেখা হয়েছে, তৃণমূল সরকারকে ডেডলাইন দিয়ে কার্যত হাসির খোরাক হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আদতে কিছুই হয়নি, বরং পঞ্চায়েত ভোটে রাজ্য জুড়ে অব্যাহত সবুজ ঝড়। তারই মাঝে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের। কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বলেন, পঞ্চায়েত নির্বাচনের আমরা যা ভোট পেয়েছি তার থেকে 10 গুণ ভোট বেশি পাওয়ার কথা ছিল যদি এরা রাহাজানি না করত। তৃণমূল ভেবে নিয়েছে এরা চিরস্থায়ী, কখনোই এরা চিরস্থায়ী নয়। তার ভবিষ্যৎবাণী, আগামী 5 মাসের মধ্যে এদের সরকার পড়ে যাবে। আমি গ্যারান্টি দিয়ে বলে যাচ্ছি, দৈনিকটির অপর একটি খবরের শিরোনাম এরকম, নো ভোট টু মমতা, বলুন নওশাদ, ভাঙড়ে যাওয়ার বার্তা শুভেন্দুর। আনন্দবাজার পত্রিকার খবরে লেখা হয়েছে, নিজের প্রেস সচিব শেখর বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। যে সংবাদ প্রকাশ্যে আসা মাত্রই প্রশ্ন উঠেছে, নবান্নের সঙ্গে রাজভবনের দূরত্ব কি আরও বাড়তে চলেছে? সম্প্রতি রাজভবনের তরফে নেওয়া এই পদক্ষেপের পর এমনই প্রশ্ন উঠতে শুরু করেছে প্রশাসনিক মহলে। একই কায়দায় গত ফেব্রুয়ারি মাসে রাজ্যপাল তার প্রধান সচিবের পদ থেকে নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে দিয়েছিলেন। সেই ঘটনা নিয়েও টানাপোড়েন চলেছিল নবান্ন রাজভবনের মধ্যে। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসরে এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাপ্তাহিক আয়োজন নারী মানব ফুল।
নারী মানব ফুল।
শ্রোতা ভাই ও বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। নারী মানব ফুল শীর্ষক সমাজ ও পরিবারে নারীর আদর্শ ভূমিকা বিষয়ক ধারাবাহিক আলোচনার 27তম পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। এ পর্ব উপস্থাপনায় রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন। দাসত্বের যুগ আজও শেষ হয়নি, কথিত এই আধুনিক যুগেও পাচার হচ্ছে নারী ও কন্যা। মানুষ পাচার করে তাদেরকে দাস বা যৌন দাসী হিসেবে ব্যবহার করা হচ্ছে। 2018 সালের ডিসেম্বরে প্রকাশিত জাতিসংঘের এক হিসেব অনুযায়ী পাচার হয়ে যাওয়া মানুষদের 4/3 নারী ও কন্যা। লজ্জাজনক বাস্তবতা হলো এটা ইউরোপ ও আমেরিকায় এসব মানব পাচার ও যৌন দাসত্ব খুবই লাভজনক ব্যবসা। আধুনিক যুগে দাস প্রথার নির্মমতা নিয়ে ছায়াছবি নির্মাণ করেছেন স্টিভ ম্যাককুইন। তার ওই ছায়াছবির নাম একজন দাসের 12 বছরের দাসত্ব বা 12 Years of a Slave। এই ছায়াছবি নির্মাণের পর বিশ্ব সমাজের অনেকের দৃষ্টি এই সংকটের দিকে নিবদ্ধ হয়। আন্তর্জাতিক শ্রম সংস্থা বা ILO রিপোর্ট অনুযায়ী যেসব শ্রমিকদের দিয়ে জোর করে কাজ করানো হয় তাদের শতকরা 56% হচ্ছেন এশিয়ান আর 18% হচ্ছে আফ্রিকান। মার্কিন যুক্তরাষ্ট্রে ঐতিহাসিক গৃহযুদ্ধের আগে দাস ছিল 40 লাখ। আব্রাহাম লিঙ্কন দাস প্রথাকে নিষিদ্ধ ঘোষণা করা সত্ত্বেও বর্তমানে 21শ শতকে সেখানে দাসের সংখ্যা আগের সেই দাস সংখ্যা থেকে 5-6 গুণ বেশি।
ইউরোপীয় জোটের রিপোর্ট অনুযায়ী এই মহাদেশে প্রতি বছর দাসের সংখ্যা বাড়ছে 5 লাখ করে। অবৈধ মানব পাচার থেকে আয় করা হচ্ছে $1,000 কোটি। অস্ত্র ও মাদক ব্যবসার পর এটাই হচ্ছে সবচেয়ে লাভজনক অবৈধ ব্যবসা, যার মূল টার্গেট হচ্ছে যৌন দাসত্ব। প্রতি বছর বিশ্বে 20 লাখ নারী দেহ ব্যবসায় লিপ্ত হতে বাধ্য হন অথবা তাদেরকে পতিতাবৃত্তির দিকে ঠেলে দেওয়া হয়, আর তাদের খদ্দেররা হচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের অথবা ইউরোপীয় দেশগুলোর। অতীতে তৃতীয় বিশ্ব বিশেষ করে আফ্রিকার দেশগুলো থেকে মানব পাচার করা হতো, কিন্তু বর্তমানে ইউরোপের কন্যা ও নারীদেরকেও এই মহাদেশেরই এক দেশ থেকে অন্য দেশে পাচার করা হচ্ছে। এদের বেশিরভাগই পাচার করা হয় পূর্ব ইউরোপ থেকে পশ্চিম ইউরোপ।
মস্কো সহ পূর্ব ইউরোপের যেসব নারী ও কন্যা পশ্চিম ইউরোপে পাচার হচ্ছেন, তাদেরকে প্রথমে উন্নত দেশের নাগরিকত্ব ও উন্নত জীবন বা চাকরির প্রতিশ্রুতি দিয়ে আকৃষ্ট করা হয়। কথিত সভ্যতা ও মানবাধিকারের কেন্দ্রভূমি মনে করে এইসব নারী ওইসব প্রতিশ্রুতিকে সত্য ভেবে মানব পাচারকারীদের ফাঁদে পা দিয়ে শেষ পর্যন্ত যৌন দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হন। ইউরোপের গ্রামগুলো থেকেও কম শিক্ষিত অনেক যুবতীকে একইভাবে ধোকা দিয়ে শহরে এনে পতিতাবৃত্তিতে বাধ্য করা হয়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি গত 4 জানুয়ারি 2023 সমাজের বিভিন্ন স্তরের নারীদের এক সমাবেশে বলেছেন, নারী সমাজের ব্যাপারে পাশ্চাত্যের কলুষিত অবস্থা এতেই প্রকাশ পায় যে তারা নারীর মান সম্মানের উপর এত সব আঘাত আনা সত্ত্বেও নিজেদের নারী অধিকারের ধারক বাহক বলে মনে করছে। নারীর উপর এত সব আঘাত ও অসম্মানই হল তাদের দৃষ্টিতে নারীর স্বাধীনতা, কিন্তু এসব তো স্বাধীনতা নয় বরং দাসত্ব। ইরানের সর্বোচ্চ নেতা এ প্রসঙ্গে আরো বলেছেন,
ইরানে ইসলামী বিপ্লবের আগে কোনো কোনো বিশিষ্ট ব্যক্তিও মনে করতেন যে নারী ও পুরুষের সম্পর্কের বিষয়ে পশ্চিমাদের কথিত স্বাধীনতার চর্চা করা হলে এক শ্রেণীর পুরুষদের চোখ ও অন্তরের ক্ষুধাগুলো মিটে যাবে, ফলে কোথাও আর যৌন বিষয়ে অনিয়ম বা অনাচার থাকবে না। কিন্তু আপনারা দেখুন, পশ্চিমাপন্থী বা পশ্চিমা সমাজের পুরুষদের চোখ ও অন্তরের ক্ষুধাগুলো মিটে যাওয়া তো দূরের কথা, তাদের এ সংক্রান্ত লালসা বা যৌন হামলার সংখ্যা শত গুণ বেড়ে গেছে। কর্মক্ষেত্রে, পথে ঘাটে, বাজারে ও সর্বত্র, এমনকি সামরিক বাহিনীর মতো ইস্পাত কঠিন নিয়মতান্ত্রিকতার পরিবেশেও নারীরা যৌন হয়রানি ও নিপীড়নের শিকার হচ্ছে। এইসবই হচ্ছে পারস্পরিক সম্মতির বাইরের অবৈধ ও জোরপূর্বক যৌনাচার। আর পারস্পরিক সম্মতির ব্যভিচার তো আছেই, পাশ্চাত্যে আজ যৌনতা নিয়ে চলছে ব্যবসা, যৌন দাসত্ব চলছে, নৈতিকতা ও মানবিকতার সীমারেখাগুলো ভেঙে দেয়া হচ্ছে, এমন সব বিষয়কে সেখানে বৈধতা দেয়া হচ্ছে ও স্বাভাবিক করে দেয়া হচ্ছে, যা সব ধর্মেই নিষিদ্ধ। সমকামিতা সব ধর্মের দৃষ্টিতেই মহাপাপ। ওরা এসবকেও আইনি বৈধতা দিচ্ছে এবং বাস্তবিকই কোনো লজ্জাও অনুভব করছে না।
পাশ্চাত্যে পাচার হওয়া নারী ও কন্যারা ধর্ষণ সহ নানা ধরনের যৌন ও মানসিক নিপীড়ন এবং মাদকদ্রব্য ব্যবহারের শিকার হন, ফলে পাশ্চাত্যে অপহৃত নারী ও কন্যাদের মধ্যে পতিতাবৃত্তির ব্যাপক বিস্তার ঘটছে। পাচার হওয়া নারীদের সবচেয়ে বেশি যে তিনটি দেশে নেওয়া হয় সেই দেশগুলোর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র অন্যতম। আধুনিক যুগের এইসব দাসপ্রথা ও যৌন দাসত্বের বিরুদ্ধে কঠোর কোনো ব্যবস্থা বা প্রতিরোধমূলক ব্যবস্থা নিচ্ছে না মার্কিন সরকার। হয়তো $18,600 কোটি বিশাল আয় যৌন দাসত্বের এইসব খাত থেকে অর্জিত হয় বলে মার্কিন সরকার অনানুষ্ঠানিকভাবে এইসব লজ্জাজনক ও অবৈধ ব্যবসাগুলোর অবাধ কার্যক্রম চালু রেখেছে। 1992 সালের 15 ডিসেম্বর CNN এক রিপোর্টে জানিয়েছিল যে মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকটি বিখ্যাত পার্কে প্রতিদিন সকালে ধর্ষণের শিকার বালিকা বা তরুণী মেয়েদের লাশ পাওয়া যেত।
মার্কিন যুক্তরাষ্ট্রের চিকিৎসক সমিতির রিপোর্ট অনুযায়ী প্রতি বছর দেশটিতে 7 লাখেরও বেশি নারী ধর্ষণের শিকার হন, আর এদের 21%-এর বয়স 18 বছরেরও কম। প্রতি বছর 20,000-এরও বেশি মার্কিন নারী তাদের জীবনসঙ্গীর হাতে নিহত হন এবং এক্ষেত্রে স্বামীরা শাস্তি হিসেবে মাত্র 6 বছর কারাভোগ করেন। 1995 সালে এপি ওয়াটসন নামের এক ব্যক্তির হাতে এক নারী প্রবল মারধরের শিকার হন। এর শাস্তি হিসেবে ওয়াটসন 3 মাস জেল খাটেন। অথচ উইলিয়াম লিঙ্কন নামের এক ব্যক্তি বিমানবন্দরে বিড়ালকে লাথি মারায় 6 বছর সশ্রম কারাদণ্ড পান। এই হচ্ছে পাশ্চাত্যের নারী স্বাধীনতার অবস্থা, অর্থাৎ বিড়ালের চেয়েও তাদের মূল্য কম। অথচ অনেকে এই অবস্থায় এশিয়াতেও আমদানি করতে চান। তো শ্রোতা ভাই বোনেরা, নারী মানব ফুল শীর্ষক আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি।
আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম। ইরান সফরে পাক সেনাপ্রধান জেনারেল আসিম মনির। পাকিস্তানের সঙ্গে সামরিক সহযোগিতা শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করল ইরান। সিরিয়ার আকাশ সীমায় রাশিয়ার উপস্থিতির বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নিতে পারে আমেরিকা, জানালো মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন। বাংলাদেশে 1/11 কুশীলবরাই সংলাপ চাচ্ছে বলে তথ্যমন্ত্রীর দাবি। সরকার একদল ব্যবসায়ীকে লোভ দেখাচ্ছে বলে বিএনপির অভিযোগ। এবং আগামী 5 মাসের মধ্যে ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল সরকারের পতন হবে দাবি করলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এমপি। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com। আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিএ বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ। Thank you.